বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 20 ডিসেম্বর, 5 পৌষ এবং ফার্সি 29 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstudio.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে YC সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ইসির সার্চ কমিটি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দলের বৈঠক এবং বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরমাণু স্থাপনায় হামলা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে, ইসরায়েলি হামলার হুমকির জবাবে বলেছেন ইরানি কমান্ডার। ইরানে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সংশয়, পাকিস্তানের লাহোরে বিক্ষোভ। দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ করতে কূটনীতিকদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আহ্বান। এবং জম্মু কাশ্মীরে বিদ্যুৎকর্মীরা ধর্মঘট করায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি পরমাণু এবং সামরিক স্থাপনায় কোন রকমের হামলা চালায় তাহলে তেহরান দাঁত ভাঙার জবাব দেবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যে কোনো হামলার মূল উৎস সমূলে বিনাশ করে দেবে ইরানের সামরিক বাহিনী। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল হামলার যে হুমকি দিচ্ছে তারা যদি তা বাস্তবায়ন করে তাহলে তারা যেসব কেন্দ্র, ঘাঁটি ও পথ ব্যবহার করে হামলা চালাবে তাৎক্ষণিক ও চূড়ান্তভাবে ইরানের সামরিক বাহিনী তার সবগুলোকে ধ্বংস করে দেবে। IRGC-র কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। জেনারেল গোলাম আলী রাশিদ আমেরিকাকে সতর্ক বার্তা দিয়ে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল এই ধরনের হুমকি দিতে পারে না। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদেরকে বলেছেন, তিনি তার বাহিনীকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েল প্রয়োজন হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে যে হুমকি দিয়েছে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ইসরায়েলের পদস্থ কর্মকর্তারা। তারা মনে করছেন, অন্ততপক্ষে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে এরকম হামলা চালানোর সক্ষমতা তেল আবিবের
তৈরি হয়নি। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ ইহুদিবাদী সেনাবাহিনীকে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সমাজকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি পরমাণু চুক্তির মাধ্যমে ইরানকে আটকাতে ব্যর্থ হয় তাহলে বিষয়টির দায়িত্ব তেল আবিব নিজের হাতে তুলে নেবে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কিংবা অন্তত এগুলোর কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার সক্ষমতা এখনও অর্জন করেনি ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, হয়তো ইরানের একটি বা দুটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোর সামান্য ক্ষতি করা যাবে, কিন্তু ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য পরমাণু স্থাপনা গড়ে ওঠায় ইসরায়েল এগুলোতে যে পদ্ধতিতে হামলা চালানোর কথা বলছে তার সক্ষমতা নেই তেল আবিবের। ১৯৮১ সালে ইরাকের একটি পরমাণু স্থাপনায় হামলা পরিচালনাকারী ইসরায়েলি পাইলট রেলিক শেফার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এরকম হামলা চালানো ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয় অসম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী থেকে অবসর নেওয়া একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে প্রতিদিন ইসরায়েলে ৩০০০ ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এ ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী প্রস্তুত নয় বলেও ওই জেনারেল মন্তব্য করেন। ইসরায়েলের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইসহাক ব্রিকের উদ্ধৃতি দিয়ে মিভজেক লাইভ নিউজ এই খবর দিয়েছে। সাবেক জেনারেল ব্রিক বলেন, সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যপট তৈরি হবে সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে তৎপর ইরানপন্থী গেরিলা গোষ্ঠীগুলোর হামলা। এর পাশাপাশি থাকবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর হামাস। এইসব গোষ্ঠী ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে এবং গড়ে প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে তারা ৩০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এর আগেও জেনারেল ব্রিক বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, বহু ফ্রন্টে একসাথে লড়াই করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী। গত মাসে জেনারেল ইসহাক ব্রিক সুস্পষ্ট করে বলেছিলেন, বাস্তবতা হচ্ছে দিন দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সক্ষমতা কমছে এবং এটি কোনো রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি বাস্তব সত্য যাকে উপেক্ষা করা ঠিক হবে না। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোর শহরে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সৈয়দ জাওয়াদ নাকভির ডাকে লাহোরের শাহরে কায়েদে আজম এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ যোগ দেন। প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া লোকজন ইসরায়েলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেন। সমাবেশে হাজার হাজার শিয়া এবং সুন্নি মাজহাবের লোকজন অংশ নেন। বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তৃতায় সৈয়দ জাওয়াদ নাকভি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের হুমকির মানে হচ্ছে সমস্ত মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি। ইসরায়েলের হুমকির মুখে পাকিস্তানের জনগণ এবং সরকারের ইরানের প্রতি সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সামান্য একটি পদক্ষেপের কারণে পাকিস্তানের হাজার হাজার মানুষ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিচ্ছেন। এই সমাবেশে আল্লামা জাওয়াদ নাকভি ছাড়াও শিয়া এবং সুন্নি মাজহাবের গুরুত্বপূর্ণ অনেক নেতা বক্তব্য রাখেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ ও দেশের স্বার্থ সংরক্ষণের বিষয়ে দেশের কূটনীতিকদের সর্বদা সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ এবং দেশের স্বার্থ সংরক্ষণের বিষয়ে দেশের কূটনীতিকদের সর্বদা সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কূটনীতিকরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন। তারা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি MDG, SDG, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করছেন। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে আমাদের কূটনীতির একটি বড় অংশই হল অর্থনৈতিক কূটনীতি। তাছাড়া বিনিয়োগ আকৃষ্ট করা, বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ ও দক্ষ জনসম্পদের বৈদেশিক কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, ভালো কূটনীতিক হতে হলে দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ করতে হবে, সেই সঙ্গে পরিবর্তনশীল বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, আমরা জাতির পিতার আদর্শ অনুসরণ করেই আমাদের কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোনো বিশেষ দেশ বা জোটের দিকে না ঝুঁকে বিশ্বের সকল শান্তিগামী রাষ্ট্রের সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে নিরলসভাবে কাজ করছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। শুধু সংলাপ নয়, নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আইন প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। সোমবার সংস্থাটি এক বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেছে, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ পূর্তির পূর্বেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ যে সংলাপ শুরু করেছেন তা গুরুত্বপূর্ণ তবে যথেষ্ট নয়। শুধু সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন পদ্ধতিতে ইতিপূর্বে কাঙ্ক্ষিত ইতিবাচক ফল আসেনি, তাই নির্দলীয়, সৎ ও গ্রহণযোগ্য ইসি নিয়োগে অবিলম্বে আইন প্রণয়ন করতে হবে। বিবৃতিতে TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যে আমরা জেনেছি যে নতুন ইসি গঠনে আজ থেকে প্রেসিডেন্ট যে সংলাপ শুরু করেছেন তা নিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের তেমন কোনো তাগিদ বা উচ্ছ্বাস নেই। দলগুলোর নীতি নির্ধারকরাও মনে করছেন না যে এই সংলাপে ইসি গঠনে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব কিংবা নির্বাচন কমিশন আইন প্রণয়ন বিষয়ে ইতিবাচক কোনো আলাপ হওয়ার সম্ভাবনা আছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিদ্যুৎ কর্মীরা ধর্মঘট করায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে বিদ্যুৎ কর্মীরা ধর্মঘট করায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হল স্থানীয় প্রশাসন। বেসরকারীকরণের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো বিদ্যুৎ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত ছিল। বিদ্যুৎ না থাকায় গতকাল রোববারও প্রবল ঠান্ডায় কাঁপতে হয়েছে মানুষজনকে। শহরের 80% এলাকা অন্ধকারে ছেয়ে যায়। পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা PDT কোয়ার্ডিনেশন কমিটির ডাকে ওই ধর্মঘট করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রোববার সন্ধ্যায় প্রশাসনের অনুরোধে অনেক এলাকার গ্রিড সেনাবাহিনী দখলে নিয়েছে। গোটা বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, বেসামরিক প্রশাসনের ব্যর্থতার বড় স্বীকারোক্তি এর চেয়ে আর হতে পারে না যে বিদ্যুৎ পুনরুদ্ধার করতে সেনাবাহিনীকে ডাকতে হয়েছে। এর অর্থ হল জম্মু কাশ্মীর সরকার সুশাসনের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করে নিয়েছে। পিপলস কনফারেন্সের সাধারণ সম্পাদক ইমরান রাজা আনসারি সরকারকে কটাক্ষ করে এক বার্তায় বলেন, এটা শ্রদ্ধেয় লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নয়া কাশ্মীর, আগে কখনো এরকম শুনিনি। জম্মু কাশ্মীরে বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদকারী রাজ্যের 20,000-এরও বেশি বিদ্যুৎ কর্মী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। শনিবার থেকে জম্মুর বেশিরভাগ অংশে এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে এবং এর ফলে শহরের বহু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এই ধর্মঘটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জম্মুর গ্রামাঞ্চলে। প্রশাসন ধর্মঘটকারী বিদ্যুৎ কর্মীদের সাথে কয়েক দফা আলোচনা করে, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হওয়ার পরে জম্মু বিভাগের কমিশনার অবশেষে সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলেন। শহরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সেনাবাহিনীকে ডাকা হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন আফগানিস্তানের প্রতিবেশী মধ্য এশিয়ার পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে ভারত। বৈঠকে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য রাখেন। এতে তিনি বলেন, আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠন, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা এবং মানবাধিকার, এই তিনটি বিষয় হচ্ছে আফগানিস্তানকে নিয়ে এই মুহূর্তে ভারতের উদ্বেগের প্রধান কারণ। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দেশটির সরকারে সকল যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে একথা জানান তিনি। আমির খান মুত্তাকি বলেন, আফগান জনগণের প্রতিনিধি ও দায়িত্বশীল সরকার হিসেবে তালেবান আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের সব দল, মত, ধর্ম ও জাতিগোষ্ঠীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের মাধ্যমেই কেবল সেদেশে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে বিলম্ব হলে আফগান জনগণের শত্রুরা সুযোগ পেয়ে যাবে এবং এতে সেদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের বিস্তার ছাড়াও অর্থনৈতিক সহ অন্যান্য বহু সমস্যা আফগান সরকার ও জনগণের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, যা কিনা আফগানিস্তানে টেকসই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই তিনটি বিষয় হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি, অংশগ্রহণমূলক সরকার গঠন এবং উগ্র জঙ্গিবাদ দমনে প্রতিবেশী সব দেশের সহযোগিতা। পর্যবেক্ষকরা বলছেন, ওআইসি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান ইস্যুতে যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, তা থেকে সমগ্র এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তেহরানের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। বাস্তবতা হচ্ছে, আফগানিস্তানের রাজনৈতিক অঙ্গনে যত পরিবর্তনই আসুক না কেন, কিংবা যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, সেদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও জনগণকে সহযোগিতায় ইরান কখনোই পিছপা হয়নি। ইসলামাবাদ বৈঠকেও এ বিষয়টি উঠে এসেছে। বৈঠকে উপস্থিত আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা আফগান জনগণের সহায়তায় ইরানের গঠনমূলক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাই হোক, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্বাস্থ্য ও চিকিৎসা খাত প্রায় ধ্বংসের পথে। এছাড়া তালেবান কর্তৃপক্ষের ভুল নীতি ও বাইরের কিছু শক্তির হস্তক্ষেপের কারণে শরণার্থী সংকট তৈরি হয়েছে। বর্তমানে ইরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 5 লাখের বেশি আফগান শিক্ষার্থী পড়াশোনা করছে। তালেবান যদি সন্ত্রাসবাদ দমন ও দেশে বিরাজমান সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তাহলে অন্য দেশের উপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। তালেবানকে এটা বুঝতে হবে যে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সব জাতিগোষ্ঠীর প্রতি সম্মান ও অধিকার রক্ষা করা যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপথে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের স্বাধীনতার 50 বছরেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করা হয়নি, যদিও দেশের সংবিধানে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বিধান দেওয়া রয়েছে। দেশের সংবিধান অনুযায়ী একটি নির্বাচনী আইন প্রণয়ন এবং সে আলোকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য সাম্প্রতিক মাসগুলোতে দেশের সকল রাজনৈতিক দল, রাষ্ট্রচিন্তাবিদ এবং নাগরিক সমাজ নানা অনুরোধ এবং দাবি জানিয়ে আসছে। সেসব পরামর্শ ও দাবি উপেক্ষা করে সরকার একতরফাভাবে রাষ্ট্রপতিকে দিয়ে একটি সার্চ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। বঙ্গভবনে আজ বিকেল 4টায় সংলাপে প্রথম দল হিসেবে অংশ নিয়েছে সরকারেরই সহযোগী জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আগামীকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাথে বৈঠক হবে। মাঝামাঝি পর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। একজন সিইসি এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে রাষ্ট্রপতিকে। 9ম, 10ম ও 11ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতির সাথে আজকের থেকে শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে ভেলকিবাজি বাইস্কোপ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, যারা অবাধ নিরপেক্ষ নির্বাচন বিশ্বাস করে না, তারা সংলাপের মধ্যে দিয়ে একটা মানে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবে এটা কেউ বিশ্বাস করে না। সেই সংলাপে গিয়ে কি লাভ?
আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সাংবাদিকদেরকে রিজভী বলেন, বর্তমান জাতীয় সংসদে কেউই জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি তো তাদেরই রাষ্ট্রপতি, তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না, আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদা মার্কা, আরেকটি রকিব মার্কা নির্বাচন। সুতরাং অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারি দরকার। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রে আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। প্রিয়জনের প্রযোজক আশরাফ ভাই ছুটিতে থাকায় আজ হাদিস শোনাতে দায়িত্বটি আমি পালন করতে চাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তোমাদেরকে উপকার করলে তাকে তার বিনিময় দেবে, আর যদি তোমাদের কিছু না থাকে তাহলে প্রশংসা করো, কেননা নিশ্চয়ই প্রশংসা হল প্রতিদান।
প্রশংসার মাধ্যমে হলেও আমরা সবাই উপকারের বিনিময় দেওয়ার চেষ্টা করব, এ প্রত্যাশায় নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সে। বাংলাদেশের কুমিল্লা জেলার 14গ্রাম থানার নোয়াপাড়া গ্রাম থেকে MH সোহেল পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। তিনি লিখেছেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বস্তুনিষ্ঠ সংবাদের জন্য উল্লেখযোগ্য একটি গণমাধ্যম রেডিও তেহরান। এ বেতারের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংবাদ পেয়ে থাকি। তাছাড়া রেডিও তেহরানের অনুষ্ঠানমালাও সবার হৃদয় জয় করেছে। যারা একবার রেডিও তেহরান মনোযোগ সহকারে শুনবে তাদের সবসময় শুনতে ইচ্ছে করবে। এ চিঠিতে সোহেল ভাই তার পছন্দের অনুষ্ঠানগুলোর নাম উল্লেখ করেছেন। অনুষ্ঠানগুলো হল রংধনু আসর, প্রিয়জন, পাশ্চাত্য জীবন ব্যবস্থা, আদর্শ মানুষ গড়ার কৌশল, কথাবার্তা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস, সাক্ষাৎকার, গল্প ও প্রবাদের গল্প এবং ইরান ভ্রমণ।
এম এইচ সোহেল ভাইকে ধন্যবাদ মতামত সমৃদ্ধ চিঠিটির জন্য। ভারতের অসমের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুসালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান বাংলার জন্মলগ্নের শ্রোতা। বহির্বিশ্বের যত বেতার অনুষ্ঠান শুনি তার ভেতর এক নম্বর পছন্দের বেতার কেন্দ্র হল রেডিও তেহরান। এ বেতারটি আমার জীবন ঘনিষ্ঠ হবার একমাত্র কারণ হল এর ব্যতিক্রমধর্মী প্রচারণা। এরপর রেডিও তেহরানের বিশ্ব সংবাদ এবং অনুষ্ঠানমালা কেন ভালো লাগে তার বেশ কিছু কারণ তুলে ধরছেন
আব্দুসালাম সিদ্দিক ভাইয়ের পুরো চিঠিটি আমাদের ওয়েবসাইট firsttoday.com এ প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা সেখান থেকে পড়ে নিতে পারেন। তো রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়নধর্মী চিঠিটির জন্য আব্দুসালাম সিদ্দিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের খুলনা জেলার দাকোপ থানার খুটাখালী বাজার থেকে মুকুল সর্দার পাঠিয়েছেন এবারের মেইলটি।
নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রয়োজনে মুকুল ভাইয়ের সম্ভবত এটাই প্রথম চিঠি।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এক সময়ে মুকুল ভাই নিয়মিত আমাদের কাছে চিঠি লিখতেন। যাই হোক, আমি বরং তাঁর চিঠি থেকেই খানিকটা পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, অনেকদিন পর আবার ফিরে এলাম প্রিয়জনের আসরে, প্রিয়জনের মাঝে। বহুদিন লেখা হয়ে ওঠেনি একথা ঠিক, তবে রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গেই আছে। প্রিয় অনুষ্ঠানগুলো মিস করলে আপনাদের ওয়েবসাইটে ঢুকে পড়ে ওয়েবসাইটে কেবল অনুষ্ঠানগুলো শুনি তাই নয়, নানা স্বাদের ফিচার এবং স্টোরিগুলো পড়ে নিজেকে সমৃদ্ধ করি। বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা আমাকে খুবই সমৃদ্ধ করে। এছাড়াও ইরান ভ্রমণ, রংধনু, স্বাস্থ্যকথা, আদর্শ মানুষ গড়ার কৌশল, আলাপন আমার খুব প্রিয় অনুষ্ঠান। তবে আমার পছন্দের তালিকায় একেবারেই উপরের দিকে রয়েছে প্রিয়জন।
দীর্ঘ বিরতির পর প্রিয়জনের আসরে চিঠি লেখাই মুকুল সর্দার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে আমাদের নিয়মিত শ্রোতা ও পত্র লেখিকা মনীষা রায় পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, 5 ডিসেম্বর সান্ধ্য অধিবেশনে আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানের 32তম পর্বে পরিবারে এক বা একাধিক সন্তান থাকা কিংবা সন্তানহীন পরিবার নিয়ে আলোকপাত বিশেষ মনোগ্রাহী লেগেছে। এছাড়া এদিনের বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা এবং আসমাউল হোসনা অনুষ্ঠান ভালো লেগেছে। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কুশীলবদেরকে অশেষ ধন্যবাদ জানাই।
আমাদের একদিনের পুরো অনুষ্ঠান শোনার পর মতামত জানিয়ে চিঠি লেখায় মনীষা রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক শ্রোতাবন্ধুর লেখার কিছু অংশ তুলে ধরব। আজকের লেখাটি বাংলাদেশের কুমিল্লা জেলার 14 গ্রামের সাতঘরিয়া গ্রামের শ্রোতা মোহাম্মদ ইমদাদুল্লার। তিনি লিখেছেন, মানুষের জীবন গড়ার মূল সময় হচ্ছে শৈশবকাল। রেডিও তেহরানের মাধ্যমে সেই শিশুদের উৎসাহ এবং সঠিক পরামর্শ দেওয়া হয় ইসলামী অনুষ্ঠানের মাধ্যমে। এক কথায় সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। এ প্রতিপাদ্যকে সামনে রেখে রেডিও তেহরান এগিয়ে যাচ্ছে। সঠিক মানুষ গড়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে ইসলামের অতীত ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রেডিও তেহরান।
রেডিও তেহরান সম্পর্কে যথাযথ মূল্যায়নের জন্য এমদাদ উল্লাহ ভাইকে অশেষ ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা গত এক বছরে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা ও শ্রোতা বান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন এবং আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জানব ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সিনিয়র শ্রোতা এস এম নাজিমউদ্দিনের কাছ থেকে।
বর্তমানে যে কয়েকটি আন্তর্জাতিক বেতার কেন্দ্র বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করছে, তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে রেডিও তেহরান। গত এক বছর ধরে শ্রোতাদের নানা ধরনের মতামতের প্রেক্ষিতে শ্রোতাবান্ধব নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানেরও পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। শ্রোতাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান প্রিয়জন অনুষ্ঠানের সময় বাড়ানো হয়েছে। শ্রোতাদের এটা একটা বড় দাবি ছিল যা পূরণ করা হয়েছে। যদিও সপ্তাহে একদিন প্রচার করা হচ্ছে, প্রতিটি প্রিয়জনে এখন সাক্ষাৎকার প্রাপ্তি স্বীকার সহ নানা মূল্যবান মতামতপূর্ণ চিঠি মেইল রিসেপশন রিপোর্ট দিয়ে সাজানো জমজমাট আসরটি সবার নজর কেড়েছে। দীর্ঘ এক বছর আমরা দেখেছি শ্রোতাদের চাহিদা ও আগ্রহের কথা বিবেচনা করে অনুষ্ঠানের পাশাপাশি নানা তৎপরতা হাতে নিয়েছে রেডিও তেহরান কর্তৃপক্ষ। মাসিক কুইজ প্রতিযোগিতা, মাসিক শ্রেষ্ঠ শ্রোতা, বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা, শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব, শ্রেষ্ঠ শেয়ারার, রেডিও তেহরান সহযোগী প্রভৃতি নানা প্রতিযোগিতার ব্যবস্থাপনায় প্রমাণ করে শ্রোতাবান্ধব প্রতিষ্ঠান হিসাবে রেডিও তেহরান কতটা আগ্রহী। এছাড়াও প্রত্যেকটি মতামতকে গুরুত্বের সাথে মূল্যায়ন করে বাছাই করা মতামতগুলি পাস টুডে ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে একজন শ্রোতাকে প্রকৃতই যথার্থভাবে সম্মান ও মর্যাদা প্রদান করেছে রেডিও তেহরান। বর্তমানে শর্টওয়েভ জগতে রেডিও তেহরানের এক উজ্জ্বল নক্ষত্র রূপে বিরাজ করছে। আশা করি শ্রোতাবান্ধব এসব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমান অনুষ্ঠানমালায় আন্তর্জাতিক খবর ও ইরানের জাতীয় খবরের দৈন্যতা আমরা লক্ষ্য করছি। ভারত ও বাংলাদেশের জাতীয় খবরগুলির বেশি করে প্রচার করছেন, যা আমরা সহজেই স্থানীয় প্রচার মাধ্যমে পেয়ে থাকি। তাই আশা করব এমন সব খবরগুলিকে স্থান দিন যা আমরা স্থানীয় প্রচার মাধ্যমে পাই না। অন্যদিকে ইরানের জাতীয় স্তরের খবরাখবর বেশি করে প্রচার করুন, তাহলে ওই দেশের বর্তমান পরিস্থিতি ও বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে আমরা আপডেট থাকতে পারব। অন্যদিকে রংধনু একটি সুন্দর অনুষ্ঠান সন্দেহ নেই। এর সাথে গল্প ও প্রবাদের গল্প আলাদা করে প্রচারের প্রাসঙ্গিকতা কি আমাদের বোধগম্য হয় না। পরিবর্তে সম্ভব হলে বর্তমান ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের নানা খবরাখবর সম্বলিত নতুন একটি অনুষ্ঠানের প্রস্তাব রইল। সব শেষে রেডিও তেহরানের সকল কর্মীবর্গ ও প্রিয়জন পরিবারের সকল শ্রোতা দর্শক বন্ধুদের প্রাণঢালা অভিনন্দন জানাই। মহান আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখুন, এই কামনা করি।
2021 সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের অনুষ্ঠানের জন্য পরামর্শ দেওয়ায় নাজিমউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন পাঠিয়েছেন আসরের পরের চিঠিটি। তিনি লিখেছেন, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা অনুষ্ঠানে মানুষ ও পোষা প্রাণী অর্থাৎ কুকুর বিড়াল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। যারা কুকুর বিড়ালের সঙ্গে একসাথে বসবাস করেন তাদের কি কি সমস্যা হতে পারে তা সুন্দরভাবে তুলে ধরা হল। জানতে পারলাম এই কুকুর বিড়াল থেকে নানাবিধ রোগ বালাই হতে পারে, এমনকি মেয়েদের সিস্ট পর্যন্ত হতে পারে। ইসলাম ধর্মে এই বিষয়ে কি বলা হয়েছে তার বিবরণ শুনলাম অনুষ্ঠানে। সুন্দর একটি অনুষ্ঠানের জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। চিঠি লেখার জন্য আনন্দমোহন বাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের দুটি খবর। প্রথম খবরটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না। তিনি লিখেছেন, গত 3 ডিসেম্বর কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শ্রোতা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক সাইয়েদ মোস্তফা কামাল। একথা বলেন, সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শ্রোতা সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের পরিচালক মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন প্রমুখ।
ক্লাব কার্যক্রমের অপর খবরটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তসলিমা আক্তার লিমা। তিনি জানিয়েছেন, সিলেট জেলার কানাইঘাট উপজেলার এক নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কারাবাল্লা সুরমা বাজার মাঠে গত 3 ডিসেম্বর কারাবাল্লা বরচাতল সুরমা দল বনাম দনা টাইগার দলের মধ্যে IRIB প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রেডিও তেহরানের প্রচারণার অংশ হিসেবে এই ফুটবল ম্যাচের আয়োজন করে দেশ বিদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব বা সার্ক বাংলাদেশ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে ও পরিচালনায় এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ডক্টর মীর শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, এক নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মেম্বার মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম এবং সুরাতুন্নেসা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক সাজউদ্দিন সাজু।
ক্লাব কার্যক্রমের খবর পাঠানোই শরীফা আক্তার পান্না ও তসলিমা আক্তার লিমা, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রচার ও প্রসারে বিভিন্ন ক্লাবকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে, যা শ্রোতা হিসেবে আমাদের কাছে যেমন গর্বের তেমনি আনন্দের। বিশেষ করে বাংলাদেশের 3টি ক্লাবের উদ্যোগ মনে রাখার মতো। এদের একটি ক্লাব হল সাউথ এশিয়ার রেডিও ক্লাব, আর অন্য দুটি হল IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ এবং IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ। আমার প্রস্তাব, এই 3 ক্লাবকে যেন যথাযথ মূল্যায়ন করা হয়।
ভাই বিধানচন্দ্র সান্যাল, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে চলতি বছর আমরা 3টি ক্লাবকে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাবের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। আপনি যে 3টি ক্লাবের কথা উল্লেখ করেছেন, তারাও প্রতিযোগিতায় ভালো ফল করবেন বলে আমরা আশা করি। বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন আসরের শেষ মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগের বর্তমান প্রচারিত সকল অনুষ্ঠান দারুণ উপভোগ করছি। সপ্তাহ জুড়ে নিয়মিত সবগুলো পর্ব শোনা চেষ্টা করি, কোনো কারণে সময় মতো শুনতে না পারলে পরে ইউটিউব বা ফেসবুক লাইভ এর অনুষ্ঠান থেকে শুনে নেই। 4 ডিসেম্বরের পুরো অনুষ্ঠান শুনলাম, দারুণ উপভোগ্য ছিল প্রতিটি পর্ব, বিশেষ করে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক অনুষ্ঠানটি বেশ ভালো লাগলো। আমি মনে করি সব যুদ্ধেই মানবতার পরাজয় হয়, আর সেই যুদ্ধ যদি কোনো মুসলিম দেশের মধ্যে সংঘটিত হয় তাহলে আত্মাটা কেঁদে ওঠে বারবার, তাই যুদ্ধ নয় শান্তি চাই।
সোহেল রানা হৃদয় ভাইয়ের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, যুদ্ধ নয় শান্তি চাই। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি জীবনমুখী গান। গানের কথা, সুর ও শিল্পী আমিরুল মোমেনিন মানিক।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
জীবনটা ঘুড়ি যার নাচা সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। জীবনটা ঘুড়ি যার নাচা সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, সীমানা তার নাই সীমানা তার নাই। জীবনটা ঘুড়ি যার নাটা সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। সুতাটা ধরে আছেন মহান মালিক সাই, তার হুকুম ছাড়া এক পা চলার ক্ষমতা তো নাই। ঘুড়ি সুতাটা ধরে আছেন মহান মালিক সাই, তার হুকুম ছাড়া এক পা চলার ক্ষমতা তো নাই। সাবধানে তুই উড়িস আকাশে, ছিঁড়ে যেন না ফেলে বৈরী বাতাসে, বৈরী বাতাসে। সাবধানে তুই উড়িস আকাশে, ছিঁড়ে যেন না ফেলে বৈরী বাতাসে।
ঘুরি রে, তোর মর্ম বোঝা যায়, তোর মর্ম বোঝা যায়, তোর মর্ম বোঝা যায়, জীবনটা ঘুরি যার নাচা সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই। খবর আপন চলার ঠাই, সে চলার পথে আকাশ পানে হঠাৎ মারে খাই, ঘুড়ি জানে না নিজের খবর আপন চলার ঠাই, সে চলার পথে আকাশ পানে হঠাৎ মারে খাই, আর কতকাল উড়বি জগতে, দিন গেলে দেন না বেড়ে যাবে পথে, বেড়ে যাবে পথে, আর কতকাল উড়বি জগতে, দিন গেলে দেন না বেড়ে যাবে পথে, ঘুড়ি রে তোর লীলা বোঝা যায়, তোর লীলা বোঝা যায়, তোর লীলা বোঝা যায়, জীবনটা ঘুড়ি যার নাচা সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই, জীবনটা ঘুড়ি যার নাচা সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই, ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, ঘুড়িটা উড়ে আকাশটা উড়ে, সীমানা তার নাই, সীমানা তার নাই, জীবনটা ঘুড়ি যার নাটা সুতা নাই, উড়তে উড়তে একদিন থেমে যাবে ভাই।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, ২০ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছে বলেছেন শেখ হাসিনা দৈনিক কালের কণ্ঠ। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে অনুমতির পদক্ষেপ চেয়ে রিট দৈনিক প্রথম আলো। আফগানিস্তানে ঔষধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ দৈনিক মানব জমিন। সংলাপের নামে ভেলকিবাজি হচ্ছে রেজভির অভিযোগ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মধ্যপ্রাচ্যের সব রুটে যাত্রীরা জিম্মি, আকাশপথের ভাড়া নিয়েও অরাজকতা দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, পাঞ্জাবে ধর্মীয় অবমাননা নিয়ে এবার বিতর্কিত মন্তব্য নভজ্যোৎ সিংহ সিধুর দৈনিক আনন্দবাজার পত্রিকা। পেট্রোপণ্যের শুল্কে বিপুল আয় কেন্দ্রের সংসদে অভিষেকের প্রশ্নের উত্তরে স্বীকারোক্তি অর্থ মন্ত্রকের দৈনিক সংবাদ প্রতিদিন। পুনর্নির্বাচনের প্রশ্নই নেই, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন দৈনিক আজকাল।
এবারে বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনুমতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আখন্দ আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। পরে ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য রিটটি আগামীকাল মঙ্গলবার উপস্থাপন করা হবে। রিটের প্রার্থনায় দেখা যায়, ফৌজদারি কার্যবিধির ৪০১, সংবিধানের ১১, ৩২, ৪৯ অনুচ্ছেদের পাশাপাশি জাতিসংঘের সর্বজনীন ঘোষণার আর্টিকেল ৩, ৫, ১১ ও ১৩, ২ এর অধীনে উন্নত চিকিৎসার জন্য দণ্ডিত খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে অনুমতির জন্য বিরোধী প্রতিরোধীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকারের আমলে দেশের আর্থ সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছে। আজ সোমবার বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী সহ সকল বহুপাক্ষিক ফোরামে আমরা কার্যকরভাবে অংশগ্রহণ করছি। এ মাসে ঢাকায় বিশ্বের শান্তিকামী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের অংশগ্রহণে আন্তর্জাতিক শান্তি সম্মেলন সফলভাবে আয়োজন করেছি, সেখানে আমরা সুদূর প্রসারী ঢাকা ঘোষণা গ্রহণ করেছি।
দৈনিক যুগান্তরের খবর, মধ্যপ্রাচ্যের সব রুটে আকাশপথের ভাড়া নিয়ে চলছে অরাজকতা। কোনো কারণ ছাড়া বিমান সংস্থাগুলো হঠাৎ করে এসব রুটে ভাড়া হাঁকাচ্ছে দ্বিগুণের বেশি, কোথাও তিন চার গুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। মার্চ পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের টিকিট নেই ট্রাভেল এজেন্টগুলোর কাছে। সরাসরি এয়ারলাইন্সগুলোতে এ রুটের ভাড়া দিতে হয় দুই থেকে তিন গুণ বেশি। ৪০,০০০ টাকা ঢাকা রিয়াদ রুটে বিমান ভাড়া এখন ৬৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা, তাও মিলছে না টিকিট। ৪৫,০০০ টাকার ঢাকা দুবাইয়ের রিটার্ন ভাড়া এখন ৯০,০০০ থেকে ১,২০,০০০টাকা। বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সব রুটের ভাড়া নিয়ে এভাবে চলছে অরাজকতা। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে ভেলকিবাজি বায়স্কোপ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন, সুতরাং সরকারের কথার বাইরে তো এক ধাপও তিনি এগোতে পারবেন না। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দৈনিক মানবজমিনে খবরে জানিয়েছে, আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটিতে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। রোববার ইসলামী সহযোগিতা সংস্থার ১৭তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির এই বিশেষ বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশীদার হতে চায়। ওআইসি নেতৃবৃন্দকে এ দুঃসময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, ধর্মীয় অবমাননার অভিযোগে পাঞ্জাবে দুই ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় সামগ্রিক পরিস্থিতি থমথমে। এরই মধ্যে তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজোৎ সিংহ সিধু। এক জনসভায় তিনি মন্তব্য করেন, যারা ধর্মের অবমাননা করেন তাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো উচিত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওই অবমাননার তীব্র নিন্দা করেছেন এর আগে, কিন্তু সকলেই গণপ্রহারের বিষয়টি সযত্নে এড়িয়ে গিয়েছিলেন। মালের কোটলায় রোববার এক জনসভায় সিধু এই ধরনের ঘটনাকে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, মৌলবাদী শক্তি পাঞ্জাবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, অপরাধীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
দৈনিক আজকাল এক খবরে লিখেছে, গতকাল ছিল কলকাতা পুরো ভোট, আদৌ শান্তিতে হয়নি ভোট গ্রহণ, বেশ কিছু জায়গায় অশান্তি, রক্তপাত, বোমাবাজির ঘটনা ঘটেছে। ভোটে কারচুপির অভিযোগ জানিয়ে মহানগরীর ১৪৪টি বুথেই পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধী দল বিজেপি। এ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জানান শুভেন্দু অধিকারীরা, কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে পুনর্নির্বাচনের প্রশ্নই নেই, কোনো বুথেই তা করা হবে না। এদিকে কলকাতা পুর ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম ও বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্ট এ বিষয়ে মামলার অনুমতিও দিয়েছে।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, তৃণমূল সহ বিরোধী শিবির এতদিন যা দাবি করছিল সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্নের জবাবে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে কার্যত সেটাই প্রমাণিত হল। সংসদে অর্থমন্ত্রক জানালো পেট্রোল ডিজেলে শুল্ক বাবদ কেন্দ্রের রোজগার ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় দেড় গুণেরও বেশি বেড়েছে ২০২০-২১ অর্থবর্ষে। সংসদে লিখিতভাবে প্রশ্ন করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোপণ্যের রাজস্ব বাবদ কত টাকা আয় করেছে কেন্দ্র। একই সঙ্গে তার প্রশ্ন ছিল চলতি অর্থবর্ষে পেট্রোপণ্যের কত টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছে সরকার। অভিষেকের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছে কেন্দ্রকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোপণ্যের কর বাবদ কেন্দ্র আদায় করেছে ৩,৭২,৯৭০ কোটি টাকা। আগের বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে এই করের অঙ্ক ছিল ২,২৩,৫৭ কোটি টাকা। অর্থাৎ যে বছর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছিল সেই বছরই কেন্দ্র পেট্রোপণ্যের শুল্ক বাবদ প্রায় ১,৫,০০০ কোটি টাকা বাড়তি আয় করেছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পরমাণু স্থাপনায় হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ইসরায়েলি হামলার হুমকির জবাবে বলেছেন ইরানি কমান্ডার। ইরানে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সংশয়, পাকিস্তানের লাহোরে বিক্ষোভ। দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ করতে কূটনীতিকদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আহ্বান। এবং জম্মু কাশ্মীরে বিদ্যুৎ কর্মীরা ধর্মঘট করায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ পর্যন্তই খোদা হাফেজ। Thank you.